അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി തആല വബറകാതുഹു. ഇന്നൽ ഹംദലില്ലാഹ് വസ്സലാത്തു വസ്സലാമു അലാ റസൂലില്ലാഹ് സയ്യിദിനാ മുഹമ്മദി വആലിഹി വഅസ്ഹാബിഹി വമൻ വലാ. അമ്മാ ബഅദ്, ഫയഖൂലുല്ലാഹു സുബ്ഹാനഹു വതആല ബഅദ അഊദു ബില്ലാഹി മിനശ് ശൈത്വാനിർ റജീം ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها وصلي عليهم ان صلاتك سكن لهم الله سميع عليم. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, মাহে রমাদানে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আমাদের এই আলোচনা সভা আমরা শুরু করতে যাচ্ছি। দীর্ঘ সময় যাবৎ আপনারা হাফেজ সাআদ বিন আসলামউদ্দিনের কণ্ঠে পবিত্র কোরআনের একটি পারা আপনারা তেলাওয়াত শুনেছেন। পবিত্র কোরআন সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফলাহু বিহি হাসানা ওয়াল হাসানাত বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া লাম ওয়া মিমুন হরফুন। যেই ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করল, একটি হরফ তেলাওয়াত করল, ফলাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ সে কমপক্ষে দশটি সওয়াব এবং রিওয়ার্ড তিনি অর্জন করলেন। সুবহানাল্লাহ, একটি পারাতে কতগুলো অক্ষর আছে, কতগুলো হরফ আছে আপনারা তেলাওয়াত শুনেছেন। আর পবিত্র মাহে রমাদানে যে কোনো ইবাদত এটি হলো 70 times মাল্টিপ্লাই হয়, 70 times বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে এক পারা তেলাওয়াত করা এবং শোনার অর্থ হল অন্য মাসে 70 times তেলাওয়াত করলে বা শুনলে যে সওয়াব আপনারা এই আধা ঘন্টাতে সে সওয়াব অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাদেরকে আহলুল কোরআন হিসাবে হাশরের ময়দানে ওঠার তৌফিক দান করুন, সেই দোয়াই করি। দেখুন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম যাকাত সম্পর্কে। জাকাত এটি হলো ইসলামের একটি অন্যতম স্তম্ভ। ইসলামের তৃতীয় স্তম্ভের নাম হল জাকাত। এই জাকাতের উপর পৃথিবীর সাম্য নির্ভরশীল, দরিদ্র বিমোচন সম্ভবপর যদি নাকি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়, যার আলোচনা আমরা গতকালকে করেছি। আজকে আমরা আলোচনা করব জাকাত কার উপরে ফরজ হবে এবং কোন ধরনের মালের উপর জাকাত দিতে হবে। জাকাত ফরজ হয়, যাকাত ওয়াজিবুন আলাল হুররিল মুসলিমিল বালিগিল আকিলি ইদা মালিকা নিসাবান তামমান ওয়া হালা আলাইহিল হাউল। এটা হলো ইসলামিক ফিকহ শাস্ত্রের জাকাতের মূলনীতি। দেখুন, এটা কোরআন না, হাদিস নয়, ইসলামী ফিকহ শাস্ত্রের, আইন শাস্ত্রের মূলনীতি। আজ-জাকাত ওয়াজিবুন, এখানে ওয়াজিব মানে হলো ফরজ। ওয়াজিব শব্দটা কখনো ফরজের জন্য হয়, কখনো ওয়াজিবের জন্য ব্যবহার হয়। ফিকাতে বেশিরভাগ ফরজকে ওয়াজিব বলে ব্যক্ত করা হয়, এটি হলো ফিকহ শাস্ত্রের পরিভাষা। তো জাকাত ফরজ কার উপরে? জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হল তাকে আজাদ হতে হবে, মুক্ত মানুষ হতে হবে, দাস হলে তার উপর জাকাত ফরজ নয়। আলাল হুররিল মুসলিম, মুসলমান হতে হবে, কারণ জাকাত হলো একটি ইবাদত, নন মুসলিমের উপর কোনো ইবাদত ফরজ নয় যেহেতু তার ঈমান নেই। এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য, নামাজ ফরজ হওয়ার জন্য, রোজা ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে, এটি হলো দ্বিতীয় কন্ডিশন। আকিল, তার হলো সেন্স থাকতে হবে, পাগল না হতে হবে, পাগলের উপর শরীয়তের কোন ধরনের বিধান বিধিবিধান নেই, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাকে আকলই দান করেন নাই। এরপরে বালেগ হতে হবে, বালেগ মানে ম্যাচিউর হওয়া লাগবে। বালেগ কাকে বলা হয়? আমরা তো বালেগের জন্য একটা নির্ধারিত বয়স নির্ধারণ করে নিয়েছি যে অ্যাডাল, বালেগ মানে হলো অ্যাডাল, অ্যাডাল হবে হলো 18, যখন হয়ে যায় তখন অ্যাডাল হবে। ইসলামী শরীয়ত বালেগ হওয়ার জন্য কোনো বয়সের সাথে সম্পর্ক করে দেয়নি। বালেগ হওয়ার যে সমস্ত আলামত আছে, লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো যখন প্রকাশ পাবে, সেটা 10 বৎসরে প্রকাশ পোক, 11 বৎসরে হোক, 12 বৎসরে হোক, 13 বৎসরে হোক, তাকে শরীয়তে বালেগ বলে গণ্য করা হবে। যেমন ছেলেদের লজ্জাস্থানের লোমকূপ গজানো, স্বপ্নদোষ হওয়া, এগুলো হলো বালেগ হওয়ার লক্ষণ। এগুলো যখন থেকে শুরু হয়ে গেছে তখন থেকে সে অ্যাডাল। আর মেয়েদের যখন নাকি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যাবে, তখন থেকে হলো তারা বালেগ বলে গণ্য হবে, বয়স যেটি হোক। আর কারো যদি এই লক্ষণগুলো আর্লি শুরু না হয়, তখন 15 বৎসর হলো শরীয়তের পরিভাষায় তাকে বালেগ বলে গণ্য করা হয়। এই জন্য দেখুন, এই লক্ষণগুলো মানুষের খাদ্য, ওয়েদার, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এটার ভিন্নতর হয়ে থাকে। কোনো দেশের মানুষের গ্রোথটা খুব আর্লি হয়, সেখানে বালেগও আর্লি হয় হয়ে যায়। কোনো দেশের মানুষের গ্রোথটা খুব স্লোলি হয়ে থাকে। যেমন পূর্ব দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, তাদের গ্রোথটা একটু স্লো হয়, সেই জন্য তাদের বালেগ হওয়ার সময়সীমাটাও একটু লেট হয়ে থাকে। এই জন্য এটা 18-র সঙ্গে সম্পর্ক নয়। এই লক্ষণগুলো যখন দেখা গেছে তখনই তার উপর নামাজ ফরজ হয়ে গেছে। এই লক্ষণগুলো যখন দেখা গেছে, তার কাছে যদি সম্পদ থাকে তার উপর যাকাত ফরজ হবে। তাহলে প্রথম নাম্বার হল হুর হতে হবে, আজাদ, মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, অ্যাডাল হতে হবে, তার আকল ঠিক থাকতে হবে। ইদা মালিকা নিসাবান তাম্মান, যখন তার সম্পত্তি নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত পরিপূর্ণ নিসাব পরিমাণ হবে। আর পঞ্চম শর্ত হল ওয়াহাল আলাইহিল হাউল, এবং এই সম্পদের উপর 1 বৎসর অতিবাহিত হতে হবে, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে। দেখুন, নিসাব একটি শব্দ, আমরা যখন নিসাবের মালিক হবে, নিসাব কাকে বলা হয়? নিসাব শব্দ হলো একটি সীমারেখা, একটি বিশেষ অঙ্ক, একটি বিশেষ পরিণাম পরিমাণকে বলা হয় যে নিসাব। সেটি কি? নবী আলাইহিসসালাম স্বর্ণের হিসাবে মিথকালের হিসাব তখন ছিল, সেই হিসাবে মিথকাল বলেছেন, এবং দিরহামের প্রচলন ছিল, সেই জন্য দিরহামের কথা বলেছেন। যেহেতু বর্তমানে আর ওই ধরনের ওজন, ওই ধরনের মাপযন্ত্র দুনিয়াতে প্রচলিত নাই, সুতরাং সেদিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। নিসাব হল 52.5 ভরি চান্দি অথবা 7.5 ভরি স্বর্ণের যে দাম হবে, বাজার মূল্য হবে, সেই বাজার মূল্য সম পরিমাণ যার কাছে ভ্যালুয়েবল সম্পদ আছে। ভ্যালুয়েবল সম্পদ বলতে যেটাকে বিক্রি করলে টাকা আর্ন করা যাবে, হয়তো নগদ ক্যাশ নেই তার কাছে, কিন্তু তার কাছে ব্যাংক চেক আছে, এই চেকের পাতাটাও কিন্তু টাকা, এটা ভ্যালুয়েবল, ব্যাংকের থেকে এটা টাকা উঠানো যাবে। অথবা তার কাছে এটি নেই, দোকানে ইনভেন্টরি আছে, এই ইনভেন্টরি বিক্রি করলেও টাকা আসবে, সুতরাং এই ইনভেন্টরিটাও হলো ভ্যালুয়েবল মাল। কারো কাছে গোল্ড আছে, এই গোল্ড বিক্রি করলেও আপনি টাকা আসতেছে, সুতরাং এটাও হলো ভ্যালুয়েবল টাকা, ভ্যালুয়েবল সম্পদ। সুতরাং নিসাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সম পরিমাণ, দামের সম পরিমাণ ভ্যালু যে কোনো মালের যদি হয়ে যায় তখন সেই ব্যক্তির উপর হলো জাকাত ফরজ। তবে এটি এই নিসাবটি তার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হতে হবে। নিত্য প্রয়োজন বলতে মানুষের থাকার একটি বাড়ি নিত্য প্রয়োজনীয়, মানুষের গাড়ি নিত্য প্রয়োজনীয়, মানুষের কাপড় চোপড় এগুলো নিত্য প্রয়োজনীয়, মানুষের ফার্নিচার নিত্য প্রয়োজনীয়, কিচেনের আসবাবপত্র এগুলো হলো নিত্য প্রয়োজনীয়, বাড়ির কার্পেট এগুলো হলো নিত্য প্রয়োজনীয়। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হতে হবে। দেখুন ইসলাম কত সদয়, ইসলাম যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি এর উপর কোনো ধরনের জাকাত নির্ধারণ করেনি। এই নিসাবটুকু নিত্য প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। এখন 52.5 ভরি চান্দি অথবা 7.5 ভরি স্বর্ণ, যে দেশের কারেন্সির মান বড় সে দেশে জাকাতের হিসাব হবে স্বর্ণ দিয়ে, আর যে দেশের কারেন্সির মান ছোট সে দেশে জাকাতের নিসাব হিসাব হবে চান্দির হিসাবে। যেমন ইউএস, কানাডা, ইউকে, ইউরোপ, কুয়েত এই সমস্ত দেশে মুদ্রার মান বড়, এই জন্য এ সমস্ত দেশে গোল্ডের হিসাব হবে। আর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া নয় অবশ্য, এরপরে আফগানিস্তান আছে, এই সমস্ত চায়না আছে, এ সমস্ত দেশের মুদ্রার মান অনেক ছোট, ভ্যালুটা কম, এই জন্য সেই দেশে হিসাব হবে হলো সিলভারের। তো চলুন, যেহেতু আমরা গোল্ডের দেশে আছি, আমরা ডলারের দেশে আছি, সুতরাং আমরা ডলারের হিসাবেই যাই, স্বর্ণের হিসাবে যাই। তাহলে 7.5 ভরি স্বর্ণ ইকুয়াল টু হয়ে যায় হলো, গ্রাম দিয়ে যদি আপনাকে ডিভাইড করি তাহলে 87.48 গ্রাম হয়। যার কাছে আজকের বাজার মূল্যে 87.48 গ্রাম গোল্ড অথবা এর ভ্যালু, সেটা নগদ টাকা হোক, ব্যাংক চেক হোক, ডিপোজিট হোক, ফিক্সড ডিপোজিট হোক, যেটি হোক, এতটুকু সম্পদ যার কাছে আছে তার উপর হলো জাকাত ফরজ। আজকের বাজার হিসাবে স্বর্ণের দাম ওঠানামা করে, আজকের বাজার হিসাবে 87.48 গ্রাম স্বর্ণ, আজকের কানাডিয়ান ডলারে স্বর্ণের দাম আজকে 72.10 ডলার এক গ্রাম স্বর্ণের দাম, আর ইউএস ডলার হিসাবে 57.13 সেন্টস পার গ্রামের দাম। সেই হিসাবে 87.48 গ্রাম স্বর্ণের মার্কেট ভ্যালু আজকের ডেট অনুযায়ী কানাডিয়ান ডলারে হয় হলো 6,307 ডলার, আর ইউএস ডলার অনুযায়ী 4,997 ডলার। সেই হিসাবে যার কাছে, যারা আজকে কানাডাতে আছেন, আপনাদের কাছে গোল্ড, সিলভার অথবা দোকানের ইনভেন্টারি অথবা আপনার ব্যাংক চেক অথবা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট অথবা আপনার যে কোনো ধরনের চেকিং অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে আপনার টাকা আছে অথবা লকারে টাকা আছে অথবা আপনার বিছনার বালিশের তলেই টাকা থাকুক না কেন, যার কাছে কানাডাতে 6,307 ডলার আজকের দিনে আছে তার উপর জাকাত ফরজ। ইউএসএ 4,997 ডলার যার কাছে আছে, 5,000ই ধরুন, 5,000 ডলার যার কাছে আছে ইউএস ডলার হিসাবে, তার উপরে হলো জাকাত ফরজ। ওয়াহালা আলাইহিল হাওল, এই সম্পদের উপর এক বৎসর অতিবাহিত হতে হবে। দেখুন, জাকাতের জন্য শরীয়ত কোনো সময় নির্ধারণ করে দেয়নি। রমাদানের জন্য যেমন সময় নির্ধারিত আছে, হজের জন্য সময় নির্ধারিত আছে, জাকাতের জন্য সময় নির্ধারিত নেই। প্রত্যেকেই নিজের নিজ নিজ সুবিধা অনুযায়ী সে জাকাত দেওয়ার সময়টাকে নির্ধারণ করে নিবে। অথবা যদি ইসলামিক স্টেট থাকে, ইসলামিক গভর্নমেন্ট থাকে, তাহলে ইসলামিক স্টেট থেকে একটা বিধান করে দিবে যে প্রত্যেকটা মুসলমানকে অমুক মাসে তাদেরকে জাকাত প্রদান করতে হবে। যেমন ট্যাক্স, ট্রেজারি, প্রত্যেকটা দেশের রেভিনিউ যে আছে, রেভিনিউ থেকে নির্ধারণ করে দেওয়া হয় তোমার ট্যাক্স ইয়ার হল জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের 31 পর্যন্ত, এটা হলো ট্যাক্স ইয়ার। ডিসেম্বরের 31 পরে তোমাকে অতীতের এক বৎসরের ট্যাক্স দিতে হবে। অনুরূপভাবে জাকাতের হিসাব হবে, শুধু জাকাত না, শরীয়তের সমস্ত বিধান বলে লোনার ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র মাস হিসাবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মাস হিসাব হবে। আর ইসলামিক মাস, ইসলামিক বৎসর, ইসলামিক বৎসর সোলার ক্যালেন্ডার অনুযায়ী যে বৎসর আছে এর চেয়ে একটু ছোট হয়ে থাকে। এই জন্য জাকাতটি হিসাব করতে হবে আমাদের চন্দ্র মাস হিসাবে। মনে করুন আজকে হল পবিত্র রমাদান মাসের আজকে 11 তারিখ, আজকে 11 তারিখের রমাদান চলে যাচ্ছে। আজকে আপনি জাকাত, আপনার কাছে আজকে এই 6,307 কানাডিয়ান ডলার অথবা 5,000 ইউএস ডলার আসছে। এই প্রথম আপনি এতটুকু টাকার সম্পদের মালিক হলেন, এর আগে কখনো এই পরিমাণ টাকা আমার হাত আপনার হাতে আসে নাই। তাহলে আজকে আপনার জন্য জাকাত ফরজ নয়। এই অ্যামাউন্টটার উপরে, এই ভ্যালুটার উপরে আগামী বৎসর রমাদানের 11 তারিখে গিয়ে জাকাত ফরজ হবে। দেখুন, এই কথাটা আপনি 99% মুসলমান এই জায়গায় হলো ভুল করেন। আপনি নিসাবের মালিক হয়ে গিয়েছেন, প্রথম মালিক হলেন, এখন আপনার এই সম্পদের উপর 1 বৎসর অতিবাহিত হতে হবে। 1 বৎসর হয়ে গেল, আগামী বৎসর 11ই রমাদানে আপনি জাকাত পে করে দিলেন। এরপরে আপনি ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, আপনার ইনকাম আসতে থাকল আগামী বৎসর রমাদানের পরে। কখনো কখনো গিয়ে মাসের দেখা গেল যে মিডলে গিয়ে আপনার কাছে এই অ্যামাউন্টও নাই, কমে গেছে। আবার কখনো গিয়ে এই অ্যামাউন্টের চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে প্রত্যেকটি মালের উপর যে 1 বৎসর অতিবাহিত হবে হতে হবে এমন নয়। বৎসরের শেষে গিয়ে আপনার হাতে খরচ বাদ দিয়ে সংসার চালিয়ে যে ব্যালেন্সটা আপনার হাতে থাকবে, সেই ব্যালেন্সটা গত বৎসর যেমন নিসাব পরিমাণ ছিল, এই বৎসরের নিসাবের সম পরিমাণ থাকলেই তার উপরে জাকাত ফরজ। গত বৎসর 5,000 ইউএস ডলারের মালিক ছিলেন আপনি, বৎসরের মধ্যখানে গিয়ে আপনি 10,000 ডলারের মালিক হলেন, বৎসরের শেষে গিয়ে আপনি 50,000 ডলারের মালিক হলেন, তাহলে আপনার হাতে 50,000 ডলার যখন নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হল, আপনার উপর 50,000 ডলারের জাকাত দিতে হবে। যেমন ট্যাক্সের বিধান হল, ট্যাক্সের নিয়ম হল 31 পর্যন্ত আপনি যা কামিয়েছেন সারা বৎসরে, কোনো সময় কম কামিয়েছেন, কোনো সময় অল্প লস করেছেন, এই সব মিলিয়ে বৎসরের শেষে আপনার যে ইনকামটা হয়েছে তার উপর আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। অনুরূপভাবে আপনার হাতে যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সের উপর হলো আপনাকে ট্যাক্সটা দিতে হবে। অনেকে মনে করে থাকেন যে আমি তো এই রমাদানের আগে, আমি রমাদানের জাকাত দিয়ে থাকি, রমাদানের আগের মাসে আমার অ্যাকাউন্টে $20,000 অ্যাড হয়েছে, এই মালটার উপর তো 1 বৎসর অতিবাহিত হলো না, প্রত্যেকটি মালের উপরে এক বৎসর অতিবাহিত হতে হবে না। এন্ড অব দ্য ইয়ারে আপনার হাতে যা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স পুরাটার উপর জাকাত দেওয়া লাগবে। দেখুন, গত বৎসর আপনি জাকাত যখন দিয়েছিলেন $50,000 জাকাত দিয়েছেন, আপনার ব্যালেন্স ছিল $50,000, তার জাকাত দিয়েছেন। এই বৎসর যেদিন জাকাত দিচ্ছেন সেদিন আপনার হাতে ব্যালেন্স এসে গেছে মাত্র $10,000। সুতরাং আপনাকে $10,000 জাকাত দিতে হবে। গত বৎসর $50,000 জাকাত দিয়েছিলেন, এই বৎসর এন্ড অব দ্য ইয়ারে আপনার হাতে এসে গেছে $200,000, একদম এক মাস আগে আসছে। তাহলে এই $200,000 আপনাকে জাকাত প্রদান করা লাগবে। প্রত্যেকটি মালের উপর যে জাকাত ফরজ, জাকাত এক বৎসর অতিবাহিত হতে হবে, এটা নেসেসারি নয়। এই জায়গাটাই হলো 99% মানুষ হলো মিস্টেক করে থাকেন, যে এই সম্পদ তো গত মাসে আসছে, এর উপর তো এক বৎসর হয় নাই, আপনি জাকাতের হিসাবই করতে পারবেন না। আপনি কি প্রতিদিন জাকাত দিবেন নাকি? ব্যবসায়ীরা কি প্রতিদিন হিসাব রাখতে পারে? তা পারে না। এরপরে হলো আপনার আরো কোন মালের উপর জাকাত আসবে, দোকানের ইনভেন্টারি যেগুলো আছে দোকানের ইনভেন্টারির উপর জাকাত আসবে। দোকানের ইনভেন্টারিগুলো কি হিসাবে হিসাব করবে? দোকানের ইনভেন্টারিটা একটা রিটেল প্রাইস অনুযায়ী ই করবে, হিসাব করবে যে এই দোকানে, আমার দোকানে যে জিনিসটা আছে, যে ইনভেন্টারিগুলো আছে, এগুলোর মূল্য $1,00,000 হতে পারে। মোটামুটি একটা আন্দাজ করে দোকানদারের এগুলো নলেজ আছে, কোন মালের কি প্রাইস, এই আন্দাজে একটা হিসাব করে তিনি তার ইনভেন্টারির উপর জাকাত দিবেন। তবে দোকানদারের যে দোকান যদি নিজস্ব, বিল্ডিংটা যদি নিজস্ব হয়ে থাকে, এই বিল্ডিংয়ের উপর তাকে জাকাত দিতে হবে না, ইনকামের উপরে, দোকানের ইনকামের উপর জাকাত আসবে। অনুরূপভাবে কারো হলো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মেশিনপত্র আছে, এই মেশিনপত্রের উপর তাকে জাকাত দিতে হবে না, বরং হলো এই মেশিন দিয়ে যে দ্রব্য পণ্য উৎপন্ন হলো সেই উৎপন্ন দ্রব্যের উপর যদি নাকি নিসাব সম পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত আসবে, মেশিনের উপর জাকাত আসবে না। দেখুন, অনুরূপভাবে আমরা যে বাড়ি ঘর কিনে থাকি, এই বাড়ি ঘরের জাকাত আমি কিভাবে দিব? খুব ভালো করে আমরা শুনি, মানুষের বাড়ি তিন প্রকারের হতে পারে, তিন ধরনের বাড়ির তিন ধরনের বিধান। এক ধরনের বাড়ি আছে বসবাসের বাড়ি, যেখানে মানুষ বসবাস করে। মানুষের বসবাসের বাড়ি একাধিক থাকতে পারে। আপনি গ্রামে বসবাস করেন, সেখানে আপনার একটা বাড়ি আছে। আপনি শহরেও বসবাস করেন, ছেলে মেয়ে লেখাপড়া করে শহরে থেকে, সেখানেও একটা বাড়ি আছে, ছেলে মেয়ে সেখানে বসবাস করছেন। আপনি ভ্যাকেশনে যান, ভ্যাকেশনে যেয়ে আর একটা বাড়িতে আপনি থাকেন কিছুদিন, এগুলো সব বসবাসের বাড়ি। বসবাসের কোনো বাড়ির উপরে জাকাত ফরজ হবে না, জাকাত দিতে হবে না, যেহেতু এর থেকে কোনো ইনকাম নেই। দুই নম্বর বাড়ি, বসবাসের বাড়ি যেটা যত এক্সপেন্সিভই হোক তার উপর জাকাত নাই। তবে হ্যাঁ, আপনার তিনতলা বাড়ি, একতলায় থাকছেন, দুই তলায় রেন্ট দিচ্ছেন, তাহলে দুই তলা রেন্টিং প্রপার্টি হিসাবে গণ্য হয়ে এর ইনকামের উপর জাকাত আসবে। আর পুরা বাড়িতে যদি আপনি থাকেন তাহলে জাকাত আসবে না। দুই নম্বর বাড়ি হয়ে থাকে মানুষের হলো রেন্টিং প্রপার্টি, যে আমি এই বাড়িটা কিনেছি, এখানে রেন্ট দিব, রেন্ট দিয়ে আমার একটা ইনকাম আসবে, এই ইনকাম দিয়ে আমি সংসার চালাব। তাহলে এই বাড়ির ভ্যালুর উপর, বাড়ির মূল্যের উপর কোনো জাকাত আসবে না, ইনকামের উপর জাকাত আসবে। ইনকামের উপর জাকাত আসবে কিভাবে? ধরে নিন যে আপনি বৎসরে $1,00,000 আপনি রেভিনিউ পেয়েছেন, রেন্ট পেয়েছেন, এখান থেকে আপনার খরচ বাদ যাবে, আপনি ট্যাক্স পে করেছেন, পানির বিল পে করেছেন, ইলেকট্রিসিটি বিল পে করেছেন, মেনটেনেন্স খরচ করেছেন, আপনি রেনোভেশন করেছেন, এগুলো সব বাদ দিয়ে $1,00,000 থেকে আপনার হাতে যদি থেকে থাকে, বৎসর শেষে যদি আপনার হাতে $20,000 থেকে থাকে, তাহলে ওই $20,000-এর উপরে আপনার জাকাত ফরজ হবে। যদি $50,000 থেকে থাকে তাহলে $50,000-এর উপরে জাকাত ফরজ হবে। তাহলে রেন্টিং প্রপার্টির উপরে জাকাত আসবে না, ইনকামের উপর খরচ বাদ দিয়ে যে মূলধন থাকবে সেটির উপরে জাকাত আসবে। আরেকটি হল ইনভেস্টিং প্রপার্টি। এই বাড়িটা কিনেছি, এখন দাম সস্তা আছে, বাড়ি কিনে রাখলাম, দাম বাড়লে এই বাড়িটি বিক্রি করে দেব। এই ল্যান্ড আমি কিনে রেখেছি, এই ল্যান্ডের ভ্যালু যখন বেড়ে যাবে তখন আমি এই ল্যান্ডটা হলো সেল করব। এটাকে ইনভেস্টিং প্রপার্টি বলা হয়। ইনভেস্টিং প্রপার্টি যদি হয়ে থাকে, সেটা ল্যান্ড হোক, জমিন হোক, ফ্যাক্টরি হোক, অন্য কিছু হোক, সেগুলোর পুরা মার্কেট ভ্যালুর উপর জাকাত আসবে। যদি বাড়িটার এখন মার্কেট ভ্যালু $1,000,000 হয়ে থাকে, তাহলে $1,000,000-এর উপরে জাকাত আসবে ইনভেস্টিং প্রপার্টি হলে। এরপরে আরেকটি চাঞ্চল্যকর ব্যাপার হল মা বোনদের যে সমস্ত গহনা পরিধান করে থাকেন, সেই সমস্ত গহনার উপরে জাকাত আসবে কিনা। দেখুন, মা বোনদের জন্য আল্লাহ পাক একটা ফ্যাসিলিটিস দিয়ে রেখেছেন, সেটি হল ডায়মন্ড অথবা এই ধরনের কোন প্লাটিনিয়াম, এই ধরনের যে সমস্ত ধাতু আছে, পাথর আছে, এগুলোর উপর শরীয়তে কোনো জাকাত নির্ধারণ করেনি। এর উপর ডায়মন্ডের উপর জাকাত নাই, অথচ গোল্ডের চেয়ে ডায়মন্ডের দাম বেশি। মা বোনদের উপর আল্লাহ পাক রহম করেছেন এটা। এখন আজকে মা বোনরা সব গোল্ড বিক্রি করে ইনশাআল্লাহ ডায়মন্ড কেনা শুরু করে দিবেন, যেহেতু জাকাত থেকে বাঁচার একটা উপায় আছে। আর যে পরনের যে সমস্ত গহনা আছে, গহনার উপর জাকাত দিতে হবে কিনা। কারো কাছে 7.5 ভরি অথবা এর চেয়ে ঊর্ধ্বে স্বর্ণ আছে, তিনি কি জাকাত দিবেন কিনা, এটি নিয়ে হল স্কলারদের মাঝে দুটি মত আছে। একটি মত হল পরিধেয় বস্ত্র উপর জাকাত নাই ঠিক, কিন্তু ব্যবহৃত গহনার উপর জাকাত আছে। আর এটি হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওপিনিয়ন। আইম্মায়ে সালাসা, ইমাম শাফি, আহমাদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনাদের ওপিনিয়ন হল ব্যবহৃত গহনা সেগুলো 500 ভরিও যদি হয় এর উপর জাকাত আসবে না। ইমাম আবু হানিফা এবং ইবনে হাজম রাহিমাহুল্লাহ ওনারা দলিল দেন। ইবনে আমর, আমর ইবনে শুআইব, আন আবিহি আন জাদ্দিহি ক্বাল আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান, যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সামনে দুজন নারী এলেন, ফি আইদিহিমা আসাউইর মিন যাহাবিন, তাদের দুজনের হাতে বড় বড় স্বর্ণের বালা ছিল। فقال لهما رسول الله صلى الله عليه وسلم اتحبان ان يصوركما الله يوم القيامه اصاوير من نار, তোমরা কি কথা পছন্দ করো যে কিয়ামতের দিন এই দুটি বালার পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে আগুনের বালা হাতে পরাক, এটি কি পছন্দ করো? তখন তারা বললেন, قالت لا يا رسول الله, এটা কেন পছন্দ করব? তখন কাল হুজুর বললেন, ফাদিয়া হাক্কা হাদাল্লাযি ফি আইদিকুমা, সুতরাং তোমাদের হাতে যে বালা আছে এই বালার হক তথা জাকাত তোমরা আদায় করো, জাকাত আদায় না করলে তোমাদের আগুনের বালা পরানো হবে। আরেকটি হাদিস হল আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, কালাত দখলতু আনা ওয়া খালতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইনা আসবিরাতুম মিন যাহাবিন, আমি এবং আমার খালা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দরবারে এলাম, আমার হাতে পরনের বালা ছিল, আমার খালার হাতেও বালা ছিল, তখন নবী আলাইহি সালাতু ওয়াসালাম ফাকাল লানা, হুজুর বললেন আতুতিয়ানি যাকাতাহু, কালাত ফাকুলনা লা, তোমরা কি এই গোল্ড যেটা পরিধান করে এসেছো এগুলো যাকাত দিয়েছ? আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ। কালা আমা তাখাফান আন ইউসাউইরাকুমুল্লাহ আসউরা মিন নারিন, তোমরা কি ভয় করো না যে যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের এই বালাকে, স্বর্ণের বালাকে আগুনের বালাতে পরিণত করে তোমাদেরকে পরিধান করাবেন, তোমরা কি ভয় করো না? আদিয়া যাকাতাহু, এরপরে হুজুর বললেন তাদেরকে এর যাকাত তোমরা প্রদান করো। আরেকটি হাদিসে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালাত دخل علي رسول الله صلى الله عليه وسلم فراى في يدي فتخان, যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একদিন আমার ঘরে তশরিফ আনলেন, আমার হাতে তখন খাওয়াতিম অর্থাৎ হলো বড় আংটি ছিল, স্বর্ণের আংটি, মিম ওয়ারাকিন, সরি স্বর্ণের না, এটি হলো চাঁদির আংটি। ফাকাল আলি মা হাদা ইয়া আয়েশা, আয়েশা এটি কি জিনিস? ফাকুলতু সানাতু হুন্না আতুজাইয়িনা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটি আমি পরিধান করেছি, বানিয়েছি, পরিধান করেছি আপনাকে খুশি করার জন্য, আপনার মনকে মন জয় করার জন্য। ফাকাল আতুয়াদ্দিন যাকাতা হুন্না, যে তুমি কি এ যাকাত আদায় করেছো? হুজুর জিজ্ঞেস করলেন, কুলতু লা আও মাশা আল্লাহ, কালা হুয়া হাসবুকা ফিন্নার, রওয়াহু আবু দাউদ আদ-দার আল-কুতনি ওয়াল-বাইহাকি। তখন হুজুর বললেন যে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। এই হাদিসগুলোর থেকে প্রমাণিত যে অলংকারের যাকাত এটাও হলো প্রদান করতে হবে। দেখুন নিসাব যেটি হয়েছে ইউএস ডলারতে $5,000 আর কানাডিয়ান ডলারতে হলো ৬,৩০৭ ডলার, ৬,৩০০ ডলারই ধরেন। এতটুকু টাকা কারো কাছে, সামান্য একটু গোল্ড আছে, সামান্য কিছু সিলভার আছে, কিছু নগদ ক্যাশ আছে, এই তিনটার ভ্যালু মিলে যদি এই অ্যামাউন্ট সম পরিমাণ হয় তাহলে পরেও তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। স্বতন্ত্রভাবে স্বর্ণকেই, শুধু স্বর্ণই যে এতটুকু হতে হবে এমন কিছু নয়, শুধু চাঁদি যে এতটুকু হতে হবে, রূপা এতটুকু, এমন কিছু নয়, সবগুলো সম্পদ মিলালে যদি এই ভ্যালু পর্য বিক্রি করলে এই টাকাটুক সম পরিমাণ হতে পারে তাহলে পরে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আবার দেখুন ৭.৫ ভরি স্বর্ণ অর্থাৎ 87.48 গ্রাম স্বর্ণ যার কাছে আছে তার নিসাবের মালিক তিনি হয়ে গিয়েছেন, হ্যাঁ একথা ঠিক, তবে এই ৭.৫ ভরি স্বর্ণের মালিক হয়ে গিয়েছেন, কারো কাছে এখন ১০ ভরি স্বর্ণ আছে, তাহলে তো নিসাবের চেয়ে বেশি আছে, তাহলে যাকাত কতটুকুর উপর দিতে হবে? পুরাটার উপর দিতে হবে। দেখুন নিসাবের অর্থ হল যে এই পরিমাণ ভ্যালু যদি হয়ে যায় তাহলে তার উপরে যাকাত ফরজ হলো, এর নিচে থাকলে যাকাত ফরজ নয়। ৫,০০০ ইউএস ডলারের চেয়ে যদি কারো কাছে কম থাকে, ৪,৮০০ ইউএস ডলার থাকে তাহলে পরে তার উপর যাকাত নাই। যখন ৫,০০০ ক্রস করে ফেললো তাহলে এই পুরা টাকাটার উপর হলো তার হলো যাকাত ফরজ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো আমরা যেটা সাধারণত একটি চাঞ্চল্যকর হলো মাসআলা যাকাতের ব্যাপারে, কারো যদি লোন থেকে থাকে তার একটি বিধান আর কেউ লোন দিয়েছেন তার আরেকটি বিধান। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, কাউকে লোন দিয়েছেন, কর্জে হাসানা দিয়েছেন, সেটির তিনটি অবস্থা হতে পারে, তিনটি অবস্থার তিনটি বিধান। আপনি টাকা ধার দিয়েছেন, এখন যাকাতটা কে দিবে? যাকে ধার দিয়েছেন তিনি দিবেন নাকি যিনি ধার দিলেন তিনি দিলেন? যিনি ধার দিলেন তিনি হলো যাকাত দিবেন, কারণ হলো তিনি মালিক এটির, ওই বেচারাকে ধার দিয়েছেন দেখে তো তিনি এই সম্পদ দিয়ে সে ভোগের জন্য তার নিজের জরুরত পুরা করার জন্য তিনি অনুমতি দিয়েছেন, কিন্তু মালের মালিক তিনি হবেন না। যিনি মালিক তিনি যাকাত দিবেন, যিনি ধার দিয়েছেন তিনি যাকাত দিবেন। এখন আপনি ধার দিয়েছেন, তিন ধরনের অবস্থা হতে পারে। ধার দিয়েছেন, এই ধার ওয়ান ওয়ে হয়ে গেছে, এখন তো জামানা যেটা এসে গেছে সেটা হলো যার হাতেই সম্পদ যাবে, যে পন্থাতেই যাক সেই মালিক হয়ে যায়। একজন ইফতারের আগে আপনাদের ছোট্ট একটা জোক বলি, একজন একজনকে কিছু অর্থ করি হলো ধার দিয়েছে, সে এক বছরের জন্য নিয়েছে, এখন এক বছর যায়, দুই বছর যায়, তিন বছর যায়, পাঁচ বছর যায়, আর টাকাটা দেয় না। পাঁচ বছর পরে টাকাটা নিয়ে আসছে, নিয়ে এসে আল্লাহ তাকে বুঝ দিয়েছে, আমানতের জ্ঞান দান করেছে, এর গুনার ভাব জাগ্রত হয়েছে, এই জন্য সে টাকাটা আদায় করতে আসছে। টাকাটা যিনি ধার দিয়েছিলেন সেই মালিককে দিয়ে দিলেন, মালিককে দিয়ে দিয়ে যে ধার নিয়েছিল সে বলল, আপনার যে টাকাটা রিটার্ন দিলাম, আপনি তো আমাকে একটু থ্যাংক ইউ দিলেন না, একটু ধন্যবাদ তো দিলেন না। তখন বললেন যে মিয়া, ধন্যবাদ আমি দিব নাকি তুমি আমাকে দিবা? আমার টাকাটা নিয়ে তুমি পাঁচ বছর পর্যন্ত খাটালা, তুমি তো আমাকে ধন্যবাদ দিবা? তখন সেই বেচারা বলতেছে, এই জামানায় কেউ কি টাকা নিলে আর ফিরিয়া দেয়? আমি যে ফিরিয়ে দিয়েছি এই জন্য তোমার আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। আজকে তো যার কাছে টাকা দেওয়া যায় সেই মালিক হয়ে যায়। এই জন্য যদি না পাওয়াটা 100% শিওর হয়, তাহলে সেই জাকাত, সেই সম্পদের উপরে জাকাত আসবে না। আর যদি পাওয়াটা 100% শিওর হয় যে আমি লোন দিয়েছি কিন্তু তিনি আমানতদার, তিনি আমাকে ফিরিয়ে দিবেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে, যেহেতু আপনার মালিকানা এখনো রয়ে গেছে। আর যদি পাওয়া না পাওয়া এটা 50-50 হয়, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি, এরকম যদি 50-50 যদি হয়ে যায়, তাহলে সেই অবস্থায় বর্তমানে জাকাত দিতে হবে না, হোল্ড করে রাখতে হবে। যখন টাকাটা আমি ফিরিয়ে পাব তখন সেই পুরা অতীতের যে কয় বছরের জাকাত আমি দেইনি প্রত্যেক বছরের হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। এইবার আমি লোন নিয়েছি, ব্যাংকে থেকে মর্গেজ নিয়েছি, নিয়ে বাড়ি কিনেছি বা অন্য কোনোভাবে আমি লোন নিয়েছি, তাহলে তো আমি লোনই হলাম। তাহলে আমার কাছে নগদ $50,000 হলো, ক্যাশ আছে, তাহলে আমার জাকাত দিতে হবে। কিন্তু আমি বাড়ি কিনেছি, মর্গেজ আছে হলো আমার মাথার উপর পাঁচ লাখ টাকা, তাহলে আমার লোনের চেয়ে মর্গেজটা হলো বড় হয়ে গেল, আমার ক্যাপিটালের চেয়ে লোনটা হলো বড় হয়ে গেল। এই অবস্থায় কি করব? এখানে অধিকাংশ মানুষ বোঝে না। আদ্দাইনুল মাতলুব হালিয়ান, এটা হলো শরীয়তের একটি প্রিন্সিপাল। শুধুমাত্র জাকাত থেকে, নিসাব থেকে ওই লোনটা, ওই কর্জটাই হলো মাইনাস হবে, যেটা নাকি যেই মাসে আমি জাকাত দিচ্ছি সেই মাসে তালাশ তলব করা হয়েছে। যেমন মনে করুন, ব্যাংকের থেকে আপনি $500,000 আপনি লোন নিয়েছেন, 30 বছরের লোন, তাহলে ব্যাংক আপনার কাছে কিন্তু এই $500,000 এখনই চাচ্ছে না। ব্যাংক একটা ইনস্টলমেন্ট করে দিয়েছে এবং এর সঙ্গে ইন্টারেস্ট হলে যোগ করছে, তো আপনার মান্থলি মর্গেজ আসে, পেমেন্ট আসে, ধরুন ধরে নিন $5,000 করে। আপনি $500,000 লোন নিয়েছেন, মর্গেজ আসতেছে $5,000 করে, তাহলে আপনি যে মাসে জাকাত দিচ্ছেন, এখন এপ্রিল মাস চলছে, রমাদান মাস চলছে, ব্যাংক আপনার কাছে পুরা লোন চায়নি, শুধু এক মাসের মর্গেজ এই মাসে চাচ্ছে, সুতরাং এখন আপনার কাছে যেই লোনটা চেয়েছে এই লোনটাই শুধু মাইনাস হবে। এখন ইলেকট্রিসিটির বিল, গ্যাস বিল, এগুলো তো প্রতি মাসেই হলো চাচ্ছে, এগুলো মাইনাস হবে। এগুলো সব মাইনাস করে আমার যা থাকবে, আমার কাছে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটার উপরেই হলো আমি জাকাত আদায় করব। এখন জাকাত কাকে কাকে দিতে পারবো আমি, আজকে আর সময় কভার করবে না, ইনশাআল্লাহ কালকে আপনাদের এই সাবজেক্টের উপরে আলোচনা করব, এটা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে একটি সুসংবাদ দান করছি, সেটি হলো আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা, এটা আমরা শুরু করেছিলাম 2019 নভেম্বরের 22 তারিখে উদ্বোধনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটি চ্যারিটি নাম্বার পেয়েছি আমরা। এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি ডোনেশন ইনশাআল্লাহ চ্যারিটেবল হবে, ইনশাআল্লাহ ট্যাক্স ডিডাক্টেবল হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই প্যান্ডামিকের টাইমে আমাদের মান্থলি $15,000 মতো খরচ হয়, এই জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি। আপনারা গত বছর যেভাবে এই মসজিদকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন, আশা করি এইভাবেই আসবেন। অনেকে মাশা আল্লাহ অলরেডি অনেকে সাহায্য করেছেন। আমাদের একটি ফান্ড আছে, যে ফান্ডের নাম হল আসহাবে বদর ফান্ড, সেই ফান্ডে অনেকে সদস্য হয়েছেন। আপনারাও ইনশা আল্লাহ সদস্য হওয়ার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দুটি শোক সংবাদ আছে। মিসেস মেহেরুন্নিসা, তিনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন, আর মিয়া আসাদুদ্দিন আসাদুজ্জামান, এই স্বামী স্ত্রী, ওনারা এক সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে ঢাকাতে ইন্তেকাল করেছেন। তার ফ্যামিলি, শোকাহত ফ্যামিলি আপনাদের কাছে জোয়া চেয়েছেন। অসুস্থ আছেন মোহাম্মদ আব্দুস সাত্তার, ওনার কন্যা আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন। আমাদের এক বোন, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী, এই মসজিদের জন্য, ইসলামিক সেন্টারের জন্য জান কোরবান পুরো ফ্যামিলি, সিস্টার সেলিনা, তার আজকে সার্জারি হয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين رب العالمين তুমি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। আজকে এই পবিত্র আল্লাহ রমাদান মাসে শুক্রবারে আসরের নামাজ আনতে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি, রব্বুল আলামিন তুমি maaf করে দাও, আমাদের রমাদানের রোজাকে কবুল মঞ্জুর করো, আমাদের ইয়া আল্লাহ তারাবি সেহরি ইফতার দিকির আজকারকে তুমি কবুল মঞ্জুর করো। ইলাহাল আলামিন, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আদাব মাফ করে দিও, যে দুজন মাইয়েতের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো, দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। ইলাহাল আলামিন, এই অনুষ্ঠান যারা আল্লাহ ব্যবস্থা করেছেন, যারা শুনছেন, যারা দেখছেন, প্রত্যেকের জন্য এই অনুষ্ঠানকে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিন। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজান টিভিতে সরাসরি সম্প্রচার হল, ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা আব্দুল ওয়াহিদ পরিবারের সৌজন্যে। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন, এই শুভনা কামনা করে আজান টিভির পক্ষ থেকে এবং ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।